বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 17 এপ্রিল, 4 বৈশাখ এবং ফার্সি 28 ফারওয়ার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstore.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিচলিত ইরানের শত্রুরা, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। বাংলাদেশে সৌদিগামী অভিবাসীদের বিক্ষোভ, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলজমা খামেনি। পারমাণবিক কেন্দ্রে নাশকতার হোতার ছবি প্রকাশ করেছে ইরান। হুমকির ধরন দেখে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াবে তেহরান। বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত 5, আহত অন্তত 25 জন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বলেছেন দিদি শুধু দূষণের রাজনীতি করেছেন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলজমা খামেনি জাতীয় সেনাবাহিনী দিবসকে সামনে রেখে সব সেনা সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাবিকে লেখা এক বার্তায় বলেছেন, সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন এবং ভূমিকা রাখুন। ইরানে আগামীকাল জাতীয় সেনাবাহিনী দিবস উদযাপিত হবে, এ উপলক্ষেই এ বার্তা দিয়েছেন তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাথানজ পারমাণবিক কেন্দ্রে নাশকতার হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়। ওই ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে আজ। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে রেজা কারিমি নামের ওই ব্যক্তি নাশকতার ঘটনার আগেই বিদেশে পালিয়ে গেছে, তবে আইনি পন্থায় তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গত রোববার ইরানের নাথানজ পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় গোলযোগ সৃষ্টির খবর আসে। এরপর জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালিহি জানান, এটি ছিল নাশকতা এবং নাশকতার ক্লু পাওয়া গেছে। নাশকতার পেছনে ইহুদিবাদী ইসরায়েল রয়েছে বলেও ইরানি কর্মকর্তারা সে সময় জানিয়েছেন। এদিকে শত্রুর হুমকির ধরন অনুযায়ী ইরান তার ক্ষেপণাস্ত্রের পাল্লা ঠিক করে এবং হুমকি যত বাড়বে ক্ষেপণাস্ত্রের পাল্লাও তত বাড়বে বলে জানিয়েছে তেহরান। ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহকান এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তার দেশের বিরুদ্ধে যে কোনো বিদ্বেষী পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দেয়া হবে, আর সে জবাব কখন কোথায় দেয়া হবে তা তেহরানই ঠিক করবে। এর ফলে শত্রু ইরানের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি করার আগে শতবার চিন্তা করবে। আমেরিকার 10 কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে মস্কো। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার 10 কূটনীতিককে মার্কিন সরকার বহিষ্কার করার পর মস্কো পাল্টা এই ব্যবস্থা নিল। মার্কিন রাষ্ট্রদূতকেও দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছে রাশিয়া। গতকাল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে 10 মার্কিন কূটনীতিককে বহিষ্কারের কথা জানায়। পাশাপাশি আমেরিকার সাবেক ও বর্তমান 8 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব কর্মকর্তা রুশ বিরোধ নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ করার জন্য রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে। রুশ পাল্টা পদক্ষেপের আওতায় এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক আরভিল হেইনেস, মার্কিন অ্যাটর্নি জেনারেল ম্যারি গার্ল্যান্ড ও হোমল্যান্ড বিষয়ক মন্ত্রী আলেজান্দ্র মায়োরকাসকে রাশিয়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আমেরিকার ফেডারেল প্রিজন্সের পরিচালক কারভাজেল, ডোমেস্টিক পলিসি কাউন্সিলের পরিচালক সুসান রাইস এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। লোহিত সাগরে যে কয়টি তেলবাহী জাহাজ আটক করেছে সেজন্য জাতিসংঘকে অভিযুক্ত করেছে ইয়েমেনের তেল কোম্পানি। ইয়েমেনের তেল কোম্পানি বলেছে তাদের জাহাজ আটকের ব্যাপারে জাতিসংঘ হচ্ছে সৌদি আরব ও আমেরিকার সহযোগী শক্তি। ইয়েমেনের তেল কোম্পানির নির্বাহী পরিচালক আম্মার আল আজরাই সুস্পষ্ট করে বলেন, জাতিসংঘের সমর্থন ও পৃষ্ঠপোষকতা নিয়ে মার্কিন সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের তেল সরবরাহকারী জাহাজ আটকে রেখেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা সংক্রমণের পর 2 মৃত্যুর সংখ্যা 101 করে পাওয়া গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে খবর জানা যায়। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণে পরপর 2 মৃত্যুর সংখ্যা 101 করে পাওয়া গেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। গতকাল শুক্রবার সকাল 8 থেকে আজ শনিবার 8 পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 3,473 জন। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে 16,185 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 21.46%। এ পর্যন্ত দেশে মোট 7,15,252 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 10,283 জন। মোট সুস্থ হয়েছেন 6,08,815 জন। গতকাল করোনায় 101 জনের মৃত্যু হয়েছিল আর 4,417 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার 20% ওপরে ছিল। এরপর থেকে শনাক্তের হার কমতে শুরু করে। গত জুন থেকে আগস্ট এই 3 মাস করোনা সংক্রমণ ছিল তীব্র। মাঝে নভেম্বর ডিসেম্বরে কিছুটা বাড়লেও বাকি সময় সংক্রমণ ছিল নিম্নমুখী। এবছর মার্চের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রথম ঢেউয়ের চেয়ে এবারের সংক্রমণ বেশি তীব্র। মাঝে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশের চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল, কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় নির্মাণাধীন একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 5 শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছেন। আজ সকালে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় শ্রমিকরা বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করলে এই ঘটনা ঘটে। এদের মধ্যে গুলিবিদ্ধ 4 জন বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এবং 1 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, দিদি শুধু তোষণের রাজনীতি করেছেন এবং আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নির্বাচন উপলক্ষে এক মন্তব্যে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, দিদি শুধু তোষণের রাজনীতি করেছেন এবং আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কোনো উন্নয়ন করেননি, সেজন্য ঘরে ঘরে বিশুদ্ধ খাবার পানির যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে তা এখানে চালু হতে দেননি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ শনিবার আসানসোল ও গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আজ গঙ্গারামপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময় কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার গঠনকে ডাবল ইঞ্জিন সরকার উল্লেখ করে বলেন,
হামারি ডাবল ইঞ্জিন সরকার হর শরণার্থী কো মদদ আর ঘুসপেঠিয়ো পর শক্তি কে লিয়ে প্রতিবদ্ধ হ্যায়।
তিনি বলেন, আমাদের ডাবল ইঞ্জিন সরকার প্রত্যেক শরণার্থীকে সহায়তা এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, দিদির তোষণের রাজনীতির জন্য এই বৃহৎ ক্ষেত্র উন্নয়নের মুখ দেখতে পারেনি। তোষণ করে কখনো উন্নয়ন হয় না, বরং দিদির মতো মানুষরা তোষণের মাধ্যমে বিশ্বাসঘাতক তৈরি করে। প্রধানমন্ত্রী বলেন, এখানে হাসপাতাল মেডিকেল কলেজের কথা তো অনেক বলেছিলেন, কিন্তু পরিস্থিতি কি তা আপনারাও অনুভব করতে পারছেন। দিদির সরকার পশ্চিমবঙ্গ বাংলার প্রত্যেক যুবক যুবতীর আশা আকাঙ্ক্ষাকে হত্যা করেছেন বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মুখপাত্র ওমর চেলিক বলেছেন, গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াসের সাম্প্রতিক বক্তব্য তুরস্কের জন্য অবমাননাকর। এর মাধ্যমে তিনি আঙ্কারাকে অপমান করেছেন। তুর্কি মুখপাত্র আজ এক টুইটার বার্তায় আরও বলেন, অপরকে অবমাননা করা এবং অন্যের সম্পর্কে আগাম বাজে ধারণা পোষণ কূটনৈতিক পন্থা নয়। এর মাধ্যমে কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে না। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসুগলুর সঙ্গে বৈঠকে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, তুরস্ক সেদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চলেছে। এ কারণে তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার উপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে দুই দেশের মধ্যে যখন উত্তেজনা বেড়ে গেছে তখন এই প্রস্তাব দিলেন বাইডেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সামরিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেছে, এটি হচ্ছে বেঠিক পথের ভুল পদক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, মিথ্যা অজুহাতে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা মার্কিন প্রশাসনে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশে বন্দুক সহিংসতা এখন মহামারী আকার ধারণ করেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে গণগুলিবর্ষণের ঘটনায় 8 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর জো বাইডেন এই মন্তব্য করলেন। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় অনেক পরিবারকে অপেক্ষায় থাকতে হবে কার মৃত্যু হচ্ছে এবং কে বেঁচে যাচ্ছে। এই নিষ্ঠুর অপেক্ষা এবং ভাগ্য আমাদের জাতির জন্য একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিদিন আমেরিকার কোনো না কোনো জায়গায় এইভাবে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। প্রতিদিন বন্দুক সহিংসতায় মানুষ মারা যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতে। ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ এ অঞ্চলে তাদের মিত্র আরও কিছু দেশ ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার ব্যাপারে নীরব থাকলেও 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণার পর তারা এটাকে নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান পরমাণু অস্ত্র সহ যে কোনো অপ্রচলিত অস্ত্র তৈরির চেষ্টা কখনোই করেনি এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রতিবেদনগুলোতে বহুবার একথার উল্লেখ রয়েছে। ইরান সম্প্রতি 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে উদ্যোগ নিয়েছে তা প্রচলিত পরমাণু কর্মসূচি সংক্রান্ত নীতিমালার লঙ্ঘন তো নয়, বরং তা বৈধ ও শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত। ইরানের এই পদক্ষেপ শান্তিপূর্ণ পরমাণু তৎপরতার ক্ষেত্রে দেশটির নিজস্ব সক্ষমতা ও শক্তির স্বাক্ষর। যদিও কোনো কোনো দেশ ইরানের এই সক্ষমতাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ এ অঞ্চলে তাদের কিছু মিত্র দেশ ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় ইসরায়েলের সাইবার হামলার ব্যাপারে নীরব থাকলেও 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণার পর তারা এটাকে নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে সমালোচকদের ইরান বিরোধী দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জবাবে বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে চলমান আলোচনাকে বিঘ্নিত করাই তাদের মূল উদ্দেশ্য। আরব লীগ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা PGCC-র পক্ষ থেকে উত্থাপিত পরিকল্পনার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, এসব জোটের মহাসচিবদের এটা জেনে রাখা উচিত যে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র সদস্য এবং দেশটির সমস্ত পরমাণু কার্যক্রম ওই সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আর এতে কোনো সন্দেহ নেই যে পরমাণু কার্যক্রমের সম্প্রসারণ ইরানের অধিকার এবং তার জাতীয় স্বার্থে শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সাইয়েদ খাতিবজাদে আরব লীগ ও PGCC মহাসচিবদের উদ্দেশ্য করে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে ইরানের বিরোধিতা করার পরিবর্তে তাদের উচিত এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি ইসরায়েলের পরমাণু অস্ত্রের দিকে নজর দেয়া। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে পাশ্চাত্যের হইচই করার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে পরমাণু ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে ইরানকে বঞ্চিত করা। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, নাতানজ পরমাণু কেন্দ্রে ইসরায়েলের নাশকতামূলক কর্মকাণ্ড ইরানের পরমাণু কার্যক্রমকে আরও শক্তিশালী করার সুযোগ এনে দিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে। গন্তব্যস্থলে অবতরণের অনুমতি না পাওয়ায় ও যাত্রী সংকটের কারণে আজ প্রথম দিনে বাংলাদেশ বিমানের 7টি বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে টিকিটের জন্য আজ সকাল থেকে কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের কার্যালয় ও বিমানের মতিঝিল এলাকায় ভিড় করেছেন প্রবাসীরা। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
গন্তব্যস্থলে অবতরণের অনুমতি না পাওয়ায় এবং যাত্রী সংকটের কারণে আজ প্রথম দিনেই বাংলাদেশ বিমানের 7টি বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন দেশের দূর দূরান্ত থেকে বিমানবন্দরে আগত যাত্রীরা। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে আজ থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় 100টি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত 15 এপ্রিল আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা অনুযায়ী আজ সকাল 6টা থেকে 14টি ফ্লাইট নির্ধারিত ছিল। এর মধ্যে আজ 10টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবার কথা ছিল, কিন্তু তার 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর ঢাকায় আসার 4টি ফ্লাইটের মধ্যে বাতিল করা হয়েছে 2টি। সব মিলিয়ে আসা যাওয়ায় মোট 7টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে ফ্লাইট ছাড়ার 6 ঘন্টা আগেই বিমানবন্দরে পৌঁছে যায় অন্তত 300 যাত্রী। পরে আজ ভোর রাত 2টার দিকে বিমান এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের কথা জানালে যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। বেশ কয়েকজন অভিবাসী শ্রমিক গণমাধ্যমকে জানান,
এখন আমাদেরকে আবার এয়ারপোর্টে নিরাপত্তায় রাখছে, অনেকের ভিসার মেয়াদ আগামীকালকে শেষ হয়ে যাবে, দুই তিন দিনের ভিতরে শেষ হয়ে যাবে, এই লোকগুলি কি করবে, এদের লাইবিলিটি নিবে কে, বিমান নিবে না সরকার নিবে,
না যেতে পারলে আমাদের মনে করেন যে ভিসার মেয়াদ শেষ, আর একে তো মনে করেন যে আমাদের টিকিট বাতিল হয়ে যাবে, তাহলে মনে করেন যে আমরা যে হয়রানির শিকার, আমরা তো মনে করেন পরবর্তীতে সৌদি পৌঁছাবে পারবো কি পারবো না এটা আমরা আদেও জানি না,
দেখো এত প্রবাসী কারণ ভিসার শেষ, আজকে কালকে পরশু
তিনি বলেন আশা করি রোববারের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে,
চোদ্দটা ফ্লাইটের মধ্যে আসলে সাতটা ফ্লাইট ক্যান্সেল যাওয়া আসা মিলে আর সাতটা ফ্লাইট যাওয়া আসা করবে, কালকে আশা করি বিমানের ফ্লাইট সহ অন্যান্য আরো অনেক ফ্লাইট সংখ্যা বাড়বে,
আজ থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট দেওয়া হবে এমন খবর পেয়ে তারা সকাল ছটা থেকে রাজধানীর কাউরান বাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের সামনে অবস্থান নেন, কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ লকডাউনের অজুহাতে এবং ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞার কথা বলে টিকিট না দেওয়ার কথা জানান, এক পর্যায়ে বেলা ১১টার দিকে তারা কাউরান বাজার মোড়ে রাস্তা অবরোধ করেন, পরে বেলা ১২:৩০টার দিকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ সবাইকে টিকিট দেবার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশ আরেকবার। সেনাবাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। পারমাণবিক কেন্দ্রে নাশকতার হোতার ছবি প্রকাশ করেছে তেহরান। সবাই ভালো সুস্থ থাকুন, এ কামনা করে শেষ করছি আজকের রাতের অধিবেশন। খোদা হাফেজ।